আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার উপস্থিত হয়েছি সবার তরে অনুগ্রহ তোমার এই অনুষ্ঠান নিয়ে। দূরে কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যারা দেখতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে আমরা নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অনুগ্রহ সারা জগতের জন্য, বিশ্ব জগতের জন্য তিনি রহমত হিসাবে অনুগ্রহ নিয়ে আসছেন, আমরা এক একটি এপিসোডের মধ্যে আমরা এক একটি দিক নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকের অনুষ্ঠানের মধ্যেও, আজকের পর্বের মধ্যে আমরা একটি বিষয় আমরা রাখবো ইনশাআল্লাহ, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসুন আমরা এর পূর্বে আমরা নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের আখেরি নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সকালে ও রাতে তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ আজ্জা ওয়াজালের দায়িত্ব এটা হয়ে যাওয়া যে ওই ব্যক্তির ওই দিনের এবং ওই রাতের গুনাহকে মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, দুরূদে পাকের কি শান যে আল্লাহ তাআলা বান্দার প্রতিদিনের এবং প্রতি রাতের গুনাহকে মাফ করে দেবে। এর জন্য শর্ত হচ্ছে নবিয়ে পাকের এই ফরমান অনুযায়ী আমল করা, অর্থাৎ সকালে তিনবার এবং রাতে তিনবার দুরূদ শরীফ পাঠ করা। দর্শকবৃন্দ, তিনবার দুরূদ শরীফ পাঠ করতে কতক্ষণ সময় লাগে? হয়তো বা 3 সেকেন্ড, 5 সেকেন্ড বা 10 সেকেন্ড আমাদের সময় যায়। কিন্তু দেখেন, আজকে আমাদের প্রতিদিন কিন্তু আমাদের সকালটা শুরু হয় গুনাহ দিয়ে, আমাদের সারা দিন গুনাহ দিয়ে অতিবাহিত হয়। আমরা রাতের মধ্যে আমাদের গুনাহ দ্বারা আমাদের রাতকে অতিবাহিত করি। দর্শকবৃন্দ, আমরা যদি চাই আমাদের প্রতিদিনের গুনাহকে ক্ষমা করিয়ে নেওয়ার জন্য, তো এর জন্য উচিত যে প্রতিদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। আসুন আমরা এই অনুষ্ঠানের মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ আমরা জানবো যে ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা সকলেই জানি তার বিষয়ে। আজকে জানবো যে তার ব্যাপারে নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনুগ্রহ, দয়া, এর রহমত কেমন ছিল, তার শান কেমন ছিল, এবং তার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সঙ্গে প্রতি পর্বের ন্যায় ইমরান ভাই রয়েছেন, ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আলোচনা করবেন। যে ইমরান ভাই, আজকের বিষয়টা আপনি শ্রবণ করেছেন যে আল্লাহর হাবিবের দয়া অনুগ্রহ কেমন ছিল ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর বিষয়ে। আর আমি শুরুতে বলবো যে এর বিষয়ে যদি সংক্ষিপ্ত পরিচয় আপনি তুলে ধরতেন।
মাশাআল্লাহ। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবিও ছিলেন, এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কের দিক থেকেও আত্মীয় ছিলেন। যেমনটা আপনি বলেছেন যে ওসমানে জুন্নুরাইন, জুন্নুরাইন তাকে কেন বলা হয়, যে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন শাহজাদী একের পর একজনকে নিজের নিকার মধ্যে আবদ্ধ করার কারণেই তাকে বলা হয় জুন্নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে মুবারাকার মধ্যে তার শানকে বর্ণনা করেছেন। ওসমানে গনির লজ্জা, ওসমানে গনির দানশীলতা, ওসমান গনি কেমন দয়ালু ছিলেন, ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আখিরাতে তার কেমন সম্মান রয়েছে।
সুবহানাল্লাহ।
যদি আমরা ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে প্রথম বিষয়টা, যে লজ্জা কেমন ছিল,
সুবহানাল্লাহ,
লজ্জা কেমন ছিল তার মধ্যে, এটা যদি আমরা শ্রবণ করি, যে বর্ণিত রয়েছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে তিনি বলেন, একবার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চাদর পরিধান করা অবস্থায় বিছানার মধ্যে উপবিষ্ট ছিলেন, তখন আমিরুল মুমিনীন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসার অনুমতি চাইলেন, তো রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিয়ে দিলেন। সিদ্দিকা আকবর আসলেন, নবী পাক সিদ্দিক আকবরের যে প্রয়োজন ছিল, যে চাহিদা ছিল, সেটিকে মিটিয়ে দিলেন, সিদ্দিক আকবর চলে গেলেন। তখন ফারুক আজম আসলেন, তখন অনুমতি চাইলেন, নবী পাক তাকে অনুমতি দিলেন। ফারুক আজমকে অনুমতি দেওয়ার পর তিনি আসলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজমের প্রয়োজন মিটিয়ে দিলেন, চাহিদা মিটিয়ে দিলেন, তিনিও চলে গেলেন। তৃতীয়বার হযরতে ওসমান গনি আসলেন,
সুবহানাল্লাহ,
এসে অনুমতি প্রার্থনা করলেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসলেন। যখন সিদ্দিক আকবর আসলো আর ফারুক আজম আসলো, তখন তিনি একই ছিলেন, চাদর পরিহিত অবস্থায় বসেছিলেন। আর যখন ওসমান গনি আসলো, তখন তিনি সোজা হয়ে গেলেন এবং আম্মাজান আয়েশাকে বললেন, হে আয়েশা, তুমি তোমার চাদর নিয়ে যাও। অতপর ওসমান গনি আসলেন, তার চাহিদা যা ছিল, প্রয়োজন যা ছিল, নবী পাকের দরবারে আরজ করলেন, নবী পাক তার চাহিদা মিটিয়ে দিলেন, তিনি চলে গেলেন। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আবু বকর সিদ্দিক আসলেন, তখন আপনি পূর্বের অবস্থায় ছিলেন, কোনো পরিবর্তন আসে নাই। যখন ফারুক আজম আসলেন, তখনও পূর্বের অবস্থায়, কিন্তু যখনই ওসমানে গনি আসলো, কিন্তু আপনার যে অবস্থা ছিল সেটা পরিবর্তন করে নিলেন, চাদর সরিয়ে নিলেন এবং সোজা হয়ে বসলেন, এটার কারণ কি? তো নবী পাক বললেন, ওসমান খুবই লজ্জাশীল ব্যক্তি,
সুবহানাল্লাহ,
যদি আমি তাকে যদি ওই অবস্থা যদি অনুমতি দিয়ে দিতাম, তাহলে সম্ভাবনা এটা থাকতো যে তার প্রয়োজন মিটত না, অর্থাৎ সে লজ্জার কারণে কিছু না বলেই চলে যেতেন। আচ্ছা, ওসমানে গনির কেমন লজ্জা ছিল যে স্বয়ং নবী পাক থেকে লজ্জা করতেছে? আচ্ছা, নবী পাক কেমন লজ্জা ছিল? আমরা জানি যে নবী পাককে বলা হয়েছে, নবী পাকের এমন লজ্জা ছিল যে আরব সমাজের যারা কুমারী মেয়ে ছিল, তাদের থেকেও নবী পাকের লজ্জা বেশি ছিল। আচ্ছা, বর্তমান সময় না, আরব সমাজের যারা নারী ছিল, কুমারী মেয়ে ছিল, তাদের লজ্জা কিন্তু অনেক বেশি ছিল। কিতাবে এটা তাদের বর্ণনা এসেছে। তো নবী পাকও লজ্জাশীল ব্যক্তি, আর ওসমানে গনি সে নবী পাক থেকে লজ্জা করতেছে। যে নবী পাক বলল, সম্ভাবনা এটা থাকতো যে ওসমানে গনি কিছু না বলে তিনি চলে যেতেন, হয়তো তার যে চাহিদা ছিল সেটা মিটত না। তো ওসমানে গনির লজ্জার মাকাম কিন্তু অনেক বড়। নবী পাক বলেন, লজ্জা হচ্ছে ইমানের অংশ, আর আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি লজ্জাশীল হচ্ছে ওসমানে গনি। লজ্জা হচ্ছে ইমানের অংশ, আর ওসমানে গনি হচ্ছে সবচেয়ে বেশি লজ্জাশীল। তো আমরা যদি দেখি যে আজকে আমাদের অবস্থা কি, যে নবী পাক বলেছে ইমানের কিন্তু 70টি শাখা, 70টি অংশ, আর লজ্জাও একটি অংশ। কিতাবে এটাও এসেছে, লজ্জা ইমানের সাথে সম্পৃক্ত, সংস্পর্শিত, এটার সাথে লাগানো। যার থেকে লজ্জা চলে যায়, আল্লাহ তাআলার পানা, একটা সময় তার ইমানটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ লজ্জা ইমানের একটি শাখা, একটি মিম্বর কি বলা যায়, একটি পিলার বলা যায়, একটি স্তম্ভ বলা যায়। তো এটাও এসেছে, লজ্জা যত কমে যায় বান্দার ইমান তত দুর্বল হয়ে যায়, আর লজ্জা যত বেড়ে যায়, লজ্জা যত বেশি হবে বান্দার ইমানও তত মজবুত হবে। আর ওসমানে গনি তো এমনই লজ্জাশীল ছিলেন যে আল্লাহ রাসূল বলেন, ওসমানে গনিকে তো মানুষও লজ্জা করে, আবার আল্লাহ তাআলা ফেরেশতারা লজ্জা করে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আসলে এরকম অনেক সময় খেয়ালে চলে আসে, বা আজকাল সমাজের মধ্যে মানুষ এটাও বলে যে পুরুষ হয়ে কিসের লজ্জা,
আল্লাহ আল্লাহ,
হ্যাঁ, যে নারীদের মতো পুরুষ কিসের লজ্জা। তো এই বিষয়ে কি বলবেন যে ওসমান?
দেখেন, ইসলাম এমন না যে নবী পাকের কোনো হাদিসে মোবারকা বা আল্লাহ তাআলার কোরআনে পাক বা ইসলামের মধ্যে এই নিয়ম নেই যে শুধু নারীদের জন্য পর্দা রয়েছে, পুরুষের জন্য না, এমনটা না। পর্দা সবাইকে করতে হবে, আবার লজ্জা সবাইকে করতে হবে। পর্দা এবং লজ্জাটা কিন্তু একটা একটার সাথে
রিলেটেড,
সম্পর্কিত। এখন লজ্জা সবারই থাকা উচিত। যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লজ্জাশীল ছিলেন, সেখানে উম্মত কেন লজ্জাশীল হবে না? যেখানে নবী পাকের সাহাবায়ে কেরাম লজ্জাশীল ছিলেন, তখন উম্মত হয়ে আমাদের মধ্যে কেন লজ্জা থাকবে না, আমরা কেন লজ্জাশীল হবে না? তো পুরুষরাও লজ্জা করতে হবে, মহিলাদেরকেও লজ্জা করতে হবে। আর ওসমানে গনির জীবন থেকে প্রথম দরস যদি আমরা এটাই নেই, প্রথম শিক্ষণীয় বিষয় যদি আমরা এটাই নেই, সেটা হচ্ছে লজ্জার ব্যাপার, যে আমাদেরকে লজ্জা অবশ্যই করতে হবে, সেটা পুরুষ হোক নারী হোক। হ্যাঁ, মহিলাদের হয়তোবা বেশি থাকে, পুরুষের হয়তোবা দিক বিবেচনা করে কম হয়ে থাকে, কিন্তু কম থাকার মানে এটা না যে একেবারে না। কিন্তু বর্তমান সময় এমন হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার পানা, লজ্জা তো মুসলমান থেকে, মানুষ থেকে এমনভাবে উঠে যাচ্ছে, যেগুলো গোপন কথাবার্তা, গোপন বিষয়, সেগুলো মানুষের সাথে মানে খোলামেলাভাবে আলোচনা করতেছে। যেমনটি পূর্বে জামানা যদি আমরা দেখি, যখন কাউকে বিয়ের কথা বলা হতো, তারা লজ্জা পেয়ে যেত। কিন্তু আজকে দুজন বন্ধু বসছে, সেখানে বিয়ের কথা বলতেছে। আজকে দুজন চার পাঁচজন বন্ধু বসে আড্ডা দিচ্ছে, সেখানে মাআজ আল্লাহ ঘরের কথা, নিজের বিবির কথা, যা গোপন বিষয় রয়েছে
ওগুলো নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে,
হ্যাঁ ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতেছে। তো এটা হচ্ছে মূল হচ্ছে যে লজ্জা কমে যাওয়ার কারণে। আজকে দেখেন পূর্বে এমনটা ছিল না যে মহিলারা বাজারে যেত, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো, কিন্তু বর্তমান সময়ে লজ্জা এতটাই কমে গিয়েছে আজকে তারা মানে ব্যাপকভাবে রাস্তায় হাঁটাচলা করতেও কোনো দ্বিধাবোধ করতেছে না, কারণ মূল হচ্ছে যে তাদের থেকে লজ্জা জিনিসটা চলে গিয়েছে।
কুমারী মেয়েদের বিষয় এমন ছিল যে এদের পিতামাতা যখন এদেরকে বিবাহের কথা বলতো, এরা এতটা লজ্জা পেত ঘর থেকে অন্যরুমে
চলে
যেত। আর আজকে যদি আমাদের বর্তমান যুগের দিকে তাকাই, তো আজকে পিতামাতা বিয়ের কথা বলতে হয় না, বরং ওই সমস্ত ছেলেমেয়েই নিচ থেকে এসে বিয়ের কথা
বলে।
আজকে দেখেন লজ্জা কোথায় গেছে। একটা সময় কি ছিল যে এরা গোপন হয়ে যেত, লজ্জা পেত, আজকে নিজের কথা আর মাজলা তাও কি নিজের পছন্দের কথা কিন্তু বলে বলে
বাবা মাকে দ্বিধাবোধ করে না যে আমি কাকে বলতেছি, যে আমার আল্লাহ তাআলার পানা যে মা আমাকে নিজের পেটে ধারণ করেছে, যে বাবা আমার জন্য ইনকাম করে আনতেছে, আমি তাকে বলতেছি আমার পছন্দের বিষয়।
আল্লাহ,
যে পিতামাতার কাছে তো কমপক্ষে লজ্জাবোধ করা দরকার, যে পিতামাতারকে কিভাবে বলবো, পিতামাতার সাথে কীরকম আচরণ করবো। এই আচরণের মধ্যে, পিতামাতার আদবের মধ্যে কিন্তু এটা নেই যে মা বাবার সাথে আমি খোলামেলাভাবে আমার যেগুলো লজ্জাজনক বিষয় সেগুলো আলোচনা করব। তাই আমাদের উচিত হচ্ছে লজ্জা করা উচিত পিতামাতা হোক প্রত্যেকটা মানুষের সাথে। এখানে দেখেন লজ্জা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে লজ্জা করা, আরেকটা হচ্ছে মানুষের সাথে লজ্জা করা। তা মানুষের সামনে আর আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার সামনে কোনটা যে কেউ দেখে না, ঘর যখন বন্ধ থাকে, লাইট যখন অফ থাকে, যখন দুনিয়ার সবাই ঘুমিয়ে যায়, তখন কেউ দেখে না,
তখন কিন্তু কারো লজ্জাও লাগে না আমাদের, কেউ তো দেখে না।
কিন্তু সেখানে এটা চিন্তা করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আমি যা শুনতেছি আল্লাহ তাআলা শুনতেছে, আমার প্রত্যেকটা কর্মকাণ্ড আল্লাহ তাআলা দেখতেছে। তো সেই গোপন বিষয়ের সাথে, গোপন বিষয়ের মধ্যে আল্লাহ তাআলাকে লজ্জা করতে হবে। আর যেগুলো প্রকাশ্য বিষয়, যেগুলো মানুষের সামনে ঘটে থাকে, যেমন প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার পানা কেউ গান শুনতেছে মানুষের সামনে বন্ধুদের সাথে বসে, তো সেখানে লজ্জা করা দরকার। যেখানে মানুষ রয়েছে, মানুষ কেন, গোপনও তো গান শুনবো না, পাশাপাশি মানুষের সামনেও গুনার কাছ থেকে, লজ্জাজনক বিষয় থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে মানুষের সাথে লজ্জা করা। মানুষের সামনেও লজ্জা করতে হবে, আবার আল্লাহ তাআলার সামনেও লজ্জা করতে হবে, গোপন হোক কিংবা প্রকাশ্য, প্রত্যেকটা স্থানে লজ্জা হচ্ছে মুসলমানের সাথে সম্পর্কিত।
আর এই শিক্ষাটাই আমাদেরকে আজকে মানে দিচ্ছেন সাহাবাই কেরামদের মধ্যে ওসমান
রাদিয়াল্লাহু
তাআলা, সুবহানাল্লাহ, যে আমাদেরকে দর্শকবৃন্দ এই শিক্ষা দিচ্ছেন যে আমরাও লজ্জা বোধ করি। ইমরান ভাই খুব সুন্দর একটি বিষয় বলেছেন যে শুধু মানুষ, আজকে আমরা অনেকেই জানি যে মানুষের কাছ থেকে আমাদেরকে লজ্জা পেতে হবে, আল্লাহ তাআলার প্রতিও লজ্জা বোধ করতে হবে। দর্শকবৃন্দ, আসলে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন নবিয়ে পাকের সাহাবি ছিলেন যে নবিয়ে পাক তাকে এত দয়া করেছেন, এত শান তাকে বাড়িয়ে দিয়েছেন যে লজ্জা বলি, তার খৌফে খোদা বলি, তার ইশকে রসুল বলি, তার এক একটি সাইড দানশীলতা কথা বলি। যেমন ইমরান ভাই, ওনার আরেকটি লকাব আছে, অসংখ্য লকাব রয়েছে, উপাধি রয়েছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর মধ্যে সাখাওয়াত আরেকটি উপাধি।
আল্লাহ,
আচ্ছা দানশীলতা, এর দানশীলতা আল্লাহ একবার কেমন ছিল, যে একটি ঘটনা মনে পড়ে গেল যে একবার নবিয়ে পাকের দরবারে এক ভিক্ষুক আসলো কিছু ভিক্ষার জন্য, কিছু চাওয়ার জন্য। তো নবিয়ে পাকের দরবার থেকে কখনোই কেউ খালি হাতে যায়নি, কিন্তু একবার কোনো কারণে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতে পারছিলেন না, কিন্তু তাকে ফেরতও দিবেন না, খালি হাতেও পাঠাবেন না। তো তিনি পাঠালেন যে এক ব্যক্তি বলে যে অমুক ভিক্ষুককে তুমি নিয়ে যাও আমার ওসমান গনির কাছে, তার কাছে যে বলো যে রাসূলুল্লাহ
পাঠিয়েছেন।
তো ওই ভিক্ষুক গেল তার দরবারের মধ্যে। তো যখনই ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের ঘরের মধ্যে গেলেন, সামনে গেলেন, তো তখন দেখলেন যে ভিতর থেকে, অর্থাৎ ঘরের ভিতর থেকে একটা হইচই, একটা ঝগড়ার মতো একটা আওয়াজ হচ্ছিল। তিনি একটু কান পেতে শুনতে লাগলেন যে কী হচ্ছে, আগে শুনি ভিতরে না যেয়ে না জানি কোনো বিপদের মধ্যে পড়ি কি না। তো যখন তিনি শুনছিলেন, তো তখন এমন আওয়াজ শুনছিলেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে এই বলে একটু বকাঝকা করছিল যে হারিকেন, যেটা আগের সময় ছিল বা গ্রামদেশে এখনও দেখা যায় কুপি বা হারিকেন, তো ওইটা ফিতাটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছিল, যার কারণে তেল বেশি খাচ্ছিল। এক সময় তো লাইট ছিল না, হারিকেন ছিল, তো আমরা অনেকেই হয়তো বা এটা দর্শকবৃন্দ যারা গ্রামে বা বিভিন্ন আগে যখন যারা ছিল, যারা সিনিয়র মুরব্বী, এরা হয়তো বলতে পারবে, এখনও আছে অনেক গ্রামের মধ্যে। তো ওই হারিকেনের যে ফিতাটা একটু বাড়িয়ে দিয়েছিল তার গোলাম, যার কারণে সারা রাত সেটা কি ওই তেল বেশি খাচ্ছিল। তো এই যখন ঘটনাটি শুনলো তার কানে ওই ভিক্ষুক, তখন বলতে লাগলো যে কার দরবারে নবীজি পাঠালো, এ এত বড় কীপটা ছিল, এতবার এমন একজন ব্যক্তির কাছে পাঠালো, সে একটা সামান্য হারিকেনের তেল খরচের ভয়ে যদি এমন করতে পারে, আমি ভিক্ষা চালে না জানে আমাকে কী করে।
আল্লাহ
তো এই ভয়ে তিনি কী করলেন, আবার নবীজি পাকে দরবারে চলে গেলেন। তো হুজুর বলতে লাগলেন আপনি কেন আসলেন? তো সে বলল, হুজুর এই এই ঘটনা যে আপনি কার কাছে পাঠাইছেন, সে তো সামান্য একটি তেলের খরচের ভয়ে তিনি এমন এমন করতেছে, তো আমাকে না জানি কী করবে, আমি সাহস পাইনি। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন যে তোমার সবচেয়ে বড় সাহস তো এটাই যে আমি রাসূলুল্লাহ তোমাকে পাঠিয়েছি।
আল্লাহ,
তুমি যে আবার যাও তাকে আবার পাঠালেন, তুমি আবার যে বলো যে আমি নবী পাকের দরবার থেকে আসছি, হুজুর আমাকে পাঠিয়েছেন। সে আবার গেল, যাওয়ার পর তখন সালাম দিল। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সালামের জবাব দিলেন, বললেন কী সমস্যা, কী চাই? তখন বলল যে নবী পাক আপনার কাছে পাঠিয়েছেন আমাকে কিছু দান সৎকা করার জন্য। তো সে বলল আচ্ছা তুমি আসো আমার সাথে। তো তার সাথে যখন নিয়ে গেল, বলল এখানে শত শত উট রয়েছে, তোমার যত প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
তো এইটা শুনে তো সে আকাশ থেকে পড়লো, অবাক হয়ে গেল যে একটু আগে কী দেখলাম আর এখন কী। তখন সে বুঝতে পারলো না, তখন বলল হুজুর আমি উট তো পরে নিব, আমি শত শত উট তো নেওয়া তো দূরের কথা, আমি রাখবো কথা, আমার তো সে জায়গাই নাই। তো আপনি উট দেওয়ার মাকে আগে এটা বলেন যে একটু আগে যে ঘটনাটা হয়েছিল আপনি এই মাসালাটা আমাকে আগে সমাধান দেন, যে একটু আগে আপনি সামান্য একটু কুপির জন্য মানে আপনার গোলামকে এত ঝাড় ইয়া করছিলেন, তো এর কারণটা কী, আর আজকে আমাকে শত শত উট দিয়ে দিচ্ছেন? তো সে বলল আজকে তোমাকে এই শত শত উট আমি যেগুলি দিচ্ছি এগুলি হচ্ছে আল্লাহ তাআলার সৎকায় দান করছি,
আল্লাহ
রাস্তায় দিচ্ছি, এগুলো আমি এটা হচ্ছে দান। আর একটু আগে যেটা তুমি ঘটনা শ্রবণ করলে যে সামান্য একটু তেল কুপি বাড়িয়ে দেওয়ার কারণে, ফিতা বাড়িয়ে দেওয়ার কারণে যেই তেল খরচ হবে এটা ছিল অপচয়, আর আমি ওসমান দান করাকে পছন্দ করি অপচয় কেন।
আল্লাহ,
কত বড় শিক্ষা আমাদেরকে এখানে দিয়েছেন, যেভাবে যেমনিভাবে আজকে আমাদেরকে দান করার উৎসাহিত করেছেন এই ঘটনা দ্বারা, তেমনিভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বুঝিয়েছেন যে অপচয় করাকে কেউ পছন্দ করে না। এবং কিতাবের মধ্যে এটাও আসছে যে অপচয়কারী শয়তানের কি ভাই
ভাই
বা শয়তানের বন্ধু এমন রয়েছে। তো ইমরান ভাই আপনি ওনার বিষয়ে আর কি বলবেন, যে বিষয়ে যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে নবী পাক কতটা দয়া করেছেন, যে অনুগ্রহ করেছেন,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কিন্তু শেষ নেই। আর দয়া কেনই বা করবেন না? হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাককে এমনভাবে ফলো করতেন, এমনভাবে অনুসরণ করতেন, বলার মতো নেই। যেমনটি বর্ণিত রয়েছে, একদা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের দরজায় বসে ছাগলের সামনের পায়ের মাংস আনিয়ে খেলেন এবং নতুন করে অজু না করেই তিনি নামাজ আদায় করে নিলেন। অতঃপর বললেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে বসে খাবার খেয়েছিলেন এবং এটি করেছিলেন। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের দরজায় বসে ছাগলের সামনের পায়ের মাংস খেয়েছিলেন এবং নতুন করে অজু না করে মসজিদে প্রবেশ করেছিলেন। এই জন্য ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই কাজ করলেন, যে মসজিদের সামনে বসে গেলেন, ছাগলের সামনের পায়ের মাংস নিয়ে আসলেন, তিনি ভক্ষণ করলেন, নবী পাককে ফলো করে পুনরায় নতুন করে অজু না করে মসজিদে গেলেন এবং বললেন রসুলে পাক যে কাজটি করেছে আমি সেটি করেছি।
সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। যে আরেকটি বর্ণিত রয়েছে, একবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করে মুসকে আসতে লাগলেন।
সুবহানাল্লাহ।
তো লোকের আরজ করলো, হুজুর আপনি কেন মুসকে আসতেছেন?
হাসার তো কোনো কারণ নেই,
হাসার তো এখানে কারণ নেই। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্থানে অজু করেছিলেন এবং অজু করার পর মুসকে এসেছিলেন। আর নবী পাকের সেই অজু করার পর মুসকি হাসির যে অভ্যাসটা, যে একবার হেসেছিলেন, সেটিকে আদায় করার জন্য ওসমানে গনিয়ে সেই স্থানের মধ্যে অজু করলেন এবং পুনরায় মুসকে আসলেন।
আল্লাহু আকবার।
যে নবী পাকের কেমন মহাব্বত, কেমন ভালোবাসা,
কেমন অনুসরণ,
কেমন অনুসরণ ছিল। আর নবী পাকও সেই কারণে এমনই দয়া করেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীদের একজন বন্ধু থাকবে। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু হচ্ছে হযরত ওসমান।
সুবহানাল্লাহ।
যে জান্নাতের মধ্যে সকল নবীদের বন্ধু থাকবে আর নবী পাকের বন্ধু হচ্ছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মানে খুব চমৎকার একটি বিষয় শুনছিলাম যে জান্নাতের মধ্যে নবী পাকের, আল্লাহু আকবার, যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন্ধু থাকবেন। আর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বিষয়ে ইমরান ভাই এটাও আসছে যে জাহিলিয়াতের যে যুগ ছিল ওই যুগের মধ্যেও মানুষ দেখবেন নাফরমানির মধ্যে, গুনাহের মধ্যে, অসভ্যতার কাজের মধ্যে কিন্তু লিপ্ত থাকতো। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবনীতে এটা আসছে যে তিনি জাহেলিয়াতের যুগের মধ্যেও তিনি সভ্য ছিলেন এবং ভদ্র, এবং তাকে সবাই
স্বয়ং উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাও বলেছেন যে আমি জাহিলিয়াতের যুগেও ইসলাম কবুলের পূর্বেও কখনো ব্যভিচার করিনি, আর ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমার লজ্জারও বেড়ে গিয়েছে।
আল্লাহু আকবার, সুবহানাল্লাহ।
জাহিলিয়াতের যুগ যেটা আপনি বলেছেন অন্ধকারের যুগ,
অন্ধকারের যুগ,
গুনাহের যুগ ছিল, সেখানে ভালো কথা বলার, খারাপ থেকে বারণ করার, আল্লাহ তাআলার পথে, দিনের পথে ডাকার মতো কিন্তু কেউ ছিল না। কিন্তু সেখানে ওসমানে গনির একনিষ্ঠতা, ওসমানে গনির লজ্জা এমন ছিল, ওসমানে গনির বিশেষত্ব এমনই ছিল যে তিনি সেখানেও গুনাহ থেকে বেঁচেছেন এবং পাশাপাশি ইসলাম কবুল করার পর তার লজ্জা আরও বেড়ে গিয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি নবী পাকের এত দয়া অনুগ্রহ, তিনি আরও কিছু সুসংবাদ তিনি বলেছেন যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে এবং আমি ওসমান থেকে।
আল্লাহু আকবার, আল্লাহ।
এবং এটাও বলেছেন যে তাকে কত অনুগ্রহ দিয়েছেন। একটা বিষয় ইমরান ভাই দেখুন, এবং দর্শকবৃন্দরা আমরাও একটু বিষয়টা এই হাদিসে পাকটা লক্ষ্য করি, সেটা হচ্ছে আজকে মুসলমান আমরা প্রত্যেকটা মুসলমানদের কিয়ামতের ময়দানে প্রয়োজন হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত লাভ করা।
আল্লাহু আকবার।
কিন্তু সেই উম্মত কেমন যে উম্মত নিজেও সকল মুসলমানদেরকে শাফায়াত করবে?
আল্লাহু আকবার।
আচ্ছা, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে এত দয়া করেছেন, এত শান দিয়েছেন নবী পাক, যে বলেছেন যে ওসমান গনি কাল কিয়ামতের ময়দানে আমার 70,000 উম্মতকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে।
70,000 উম্মতের মধ্যে নবী পাক এটাও বলেছে 70,000 উম্মত তারা হবে,
আচ্ছা,
যাদেরকে জান্নাতে নিবে তারা হবে যাদের উপর আল্লাহ তাআলার জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, যাদের উপর জাহান্নাম অত্যাবশ্যক হয়ে গিয়েছিল, যে তারা নিশ্চিতভাবে জাহান্নামে
যাবে।
কিন্তু নবী পাকের দয়া এমন যে ওসমানে গনি নবী পাকের দয়ার সদকায় ওই 70,000 জাহান্নামীকে সুপারিশ করে, শাফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আসলে যদি এই যে আমরা যে হাদিসে পাক আর নবী পাকের জবান থেকে যা আসে, হাদিসে পাক তো আমরা অবশ্যই বিশ্বাস করি, কেউ যদি কোনো একটি হাদিসকে অস্বীকার করে তার ইমান হারা হয়ে যেতে পারে, ইমান থাকবে না। তো আজকে অনেকের মনে যদি এই কুমন্ত্রণা আসে যে নবী পাক, অনেকে তো মাযাল্লাহ এমনও বলে থাকে যে নবী পাক সুপারিশ শাফায়াত করতে পারবে না, মাযাল্লাহ, তিনি নবী পাকের উম্মতটাই সুপারিশ হবে কাল কিয়ামতের ময়দানে। যেমন আমরা আলিমে দিনের ঘটনা জানি, হাফিজে কুরআনের কথা আমরা জানি,
শহীদরা,
শহীদ যারা, এরাও কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, তো আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন পারবে না?
অবশ্যই,
উনি তো সুপারিশকারী।
সুপারিশ কাই না, শুধু ওনার দয়ার সৎকাই অন্যরা সুপারিশ করতে পারবে।
কুরআনুল কারীম তারাও, তিনিও
কুরআনুল কারীম সুপারিশ করবে, এবং সর্বপ্রথম যিনি সুপারিশ শাফাআতের দরজাকে খুলবেন তিনিও নবী পাক সাল্লাল্লাহু
আলাইহি সাল্লাম। দর্শকবৃন্দ, আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা জানতে পারলাম যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের জীবনী থেকে কিছু দিক আমরা, কিছু গুণাবলী শ্রবণ করলাম, এবং এটাও জানতে পারলাম যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের প্রতি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়া করেছেন, তার বিষয়ে হাদিসে পাকের মধ্যেও কত শান আলোচনা করেছেন আমরা শ্রবণ করলাম। আমরাও যেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এর আদর্শ অনুযায়ী, এর জীবন অনুযায়ী আমরা যেন তার মতো করে চলতে পারি। তিনি যা করতে পছন্দ করেছেন আমরাও যেন সেভাবে আমাদের জীবনকে অতিবাহিত করি। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা আল্লাহ পাকের নিকটও দামি হব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আমরা সম্মানিত হব। আসুন আমরা নিয়ত করি এখন থেকে ইনশাআল্লাহ তাআলা আমরা সকল প্রকার হারাম কাজ, গুনাহের কাজ থেকে আমরা বিরত থেকে নেকির কাজে অংশগ্রহণ করব। দাওয়াতি ইসলামের যেই দিনী কাজগুলি রয়েছে, এই দিনী কাজের মধ্যেও নিজেকে শরীক করাবো, মাদানী চ্যানেলের মধ্যেও আমরা সময়কে অতিবাহিত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা আরও সুন্দর একটি বিষয় নিয়ে আমরা আগামী পর্বে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং মাদানী চ্যানেল বাংলার সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।